দশই মার্চ 2017। তরজমান কাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল ওলামা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাত হুমের জুমার পূর্বে বয়ান।
والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرضيه الرب تبارك وتعالى وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتزاورين فيها والمتبادلين فيها أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم إيمان والإسلام تدر قبول قرار توفيق ہے اللہ پاک تدر پورا زندگی کے اللہ پسند مطابق پورو چارون ہدایت دیتے تھاکن যে এক তো কাফের মুশরিক যারা বেঈমান, তো তাদের ঈমান আনার জন্য আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, হুকুম করতে থাকেন। আর যারা ঈমানওয়ালা তাদেরকে ঈমান জিন্দেগি কিভাবে কাটাবে তার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে হেদায়েত দিতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনই সে বিষয়ে কাউলান আমলান, একদিকে জবানে তিনি সেটা বলতে থাকতেন, আরেকদিকে প্র্যাকটিক্যালি বাস্তব জীবনে সেটা তিনি দেখাইতেন যে এভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে, আল্লাহ পাকের পছন্দের পথে চলতে হবে। তো ঈমান এবং ইসলামের তৌফিক যাদের হলো তাদের জন্য আল্লাহ পাকের যে হেদায়ত, তার মধ্যে প্রথম বিষয় হলো নামাজ। যে পুরা জিন্দগি আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু আযিমুশ শান হুকুম নামাজ পালন করতে থাকা, যে বান্দা নামাজ পড়তে থাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্দরভাবে কামিলভাবে চমৎকারভাবে পূর্ণাঙ্গভাবে যে নামাজ পড়ে, তো সে যেন পুরা দিন নিজের মধ্যে আনলো, পুরা দিনের উপরে সে আমল করলো। মান আকামা সালাতা ফাকাদ আকামা দ্বীন, যে নামাজ কায়েম করলো পুরা দিনই কায়েম করলো সে, কারণ সত্যিকার অর্থে নামাজ এত ভারী ইবাদত, এত মর্মময় ইবাদত যে নামাজের ভিতরকার যে দাবি, নামাজের ভিতরের যে আবেদন, সেটা যদি পরিপূর্ণ মাত্রায় আমাদের জীবনে প্রতিফলিত হয়, সেটাকে যদি আমরা যথাযথভাবে উপলব্ধি করি এবং সেভাবে নামাজের ভিতরের সে সুন্দর নূরের রঙে নিজের জীবনটাকে আমরা আলোকিত করি, তো কোনো মানুষ অসৎ থাকতে পারে না, অস্বচ্ছ থাকতে পারে না, বিপদগামী থাকতে পারে না, কোনো ধরনেরই অন্ধকারটাকে টাচ করার প্রশ্ন ওঠে না। কারণ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজের যে হাকিকত, সে নামাজ যখন মানুষের মধ্যে পয়দা হয় তো নামাজ মানুষকে সকল অশ্লীল কর্ম থেকে এবং সমস্ত গর্হিত এবং অসুন্দর সকল পথ থেকে মানুষকে বিরত রাখে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াত পাকের এক তাফসীর এটাও যেটা এখন বলছি, এবং এর পক্ষে মুফাসসিরিনে কেরাম দলিল দেন যে এক ব্যক্তি মসজিদে নববীতে নামাজ পড়তে আসতেন, নামাজ তিনি ঠিকই আদায় করেন ভালোভাবে সুন্দরভাবে, কিন্তু তার চুরির অভ্যাস এখনো ছুটে নেই। তো এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই বিষয়টা বললেন কখনো একান্তে, যে এই লোক তো এখনও চুরির অভ্যাস ছাড়ে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তার নামাজ তাকে চুরির অভ্যাস থেকে পবিত্র করবি। এতে বোঝা যায় মানুষ আল্লাহর মহব্বতে যখন নামাজ পড়ে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আখেরাতের ফিকিরে নামাজ পড়ে, নিজেকে সুন্দর এবং ভালো করার নিয়তে যখন নামাজ পড়ে, তো নামাজের ভিতরে সুন্দর গুণাবলী তার মধ্যে প্রতিফলিত হইতেই থাকে। হ্যাঁ, এমনটা যে একটা বাচ্চা জন্ম হওয়ার পরই 18 বছর বয়সে সমান্ত হয় না, জন্ম হওয়ার পরই একজন মুরব্বী তো হয়ে যায় না, শিশু শিশুই থাকে। কিন্তু ধীরে ধীরে শিশু বড় হতে থাকে, তো স্তরে স্তরে তার মধ্যে ওই স্তরের গুণ যোগ্যতা বৈশিষ্ট্য সমূহ আসতে থাকে। তো এইভাবে একসময় সে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়। অনুরূপভাবে মানুষ যখন নামাজ ধরে, নামাজ ধরলে তার মধ্যে ভালো গুণাবলী আসতে শুরু করে, আর যখন এই নামাজ নামাজের উপর সে কায়েম থাকে, অটল থাকে, এবং নামাজের শুরু থেকে নিয়ে, উজু থেকে নিয়ে, একদম নামাজ আরম্ভ করার বিষয় থেকে নিয়ে নামাজ সমাপ্ত করা পর্যন্ত এর নামাজের প্রতিটি অঙ্গের সে সুন্দর যত্ন নেয়, যে প্রতিটি আমলকে বিশুদ্ধভাবে শরীয়ত নির্ধারিত নিয়মে সুন্নত তরিকা সেরেফ আল্লাহ সন্তুষ্টি নিয়ত করে। তো এমন পূর্ণাঙ্গ নামাজ মানুষকে দুনিয়া থেকে অবশ্যই দূরে সরায় এবং কেবলই আল্লাহ পাকের নিকটবর্তী করতে থাকে। নামাজ যখন মানুষ পড়ে তো আল্লাহ পাকের সামনে দাঁড়ায়, তো আল্লাহ পাকের সামনে দাঁড়াবে নামাজের শেষে গিয়ে চুরি করার জন্য। নামাজের মধ্যে মানুষ মাথা ঝুঁকায় আল্লাহ পাকের সামনে, তো নামাজের মধ্যে মাথা ঝুঁকানো বাইরে গিয়ে মস্তান হওয়ার জন্য, সীমা লঙ্ঘনকারী হওয়ার জন্য। এভাবে নামাজে মানুষ সেজদা করে আল্লাহ পাকের নূরের কদমে, আল্লাহ পাকের নূরের কদমে সেজদা করার এত বড় সৌভাগ্য অর্জনের পর বাইরে গিয়া অসৎ পথে চলা এই মানুষের জন্য কিভাবে সম্ভব হইতে পারে? নামাজের মধ্যে দাঁড়ায় মানুষ বলে আল্লাহ পাকের সামনে, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে সকল প্রশংসা হে আল্লাহ আপনার, আমি আপনারই, আপনার হয়ে আছি, আপনার হয়েই থাকবো, আমি আপনার আপনার হয়ে থাকার জন্য আপনার নিকট সাহায্য প্রার্থনা করতে থাকবো, তৌফিক কামনাও করতে থাকবো। আল্লাহ পাকের সঙ্গে সে এরকম ভাবে অঙ্গীকার করলো এবং সে নিজেই বললো যে এই দিন সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আমি ভালো হইতে চাই, যারা একদম ভালো তাদের পথে চলার হেদায়েত এবং নূর আমাকে দান করেন। তো নামাজের শুরুতেই বান্দা আল্লাহর সামনে এতটা অনুনয় বিনয় করতে থাকে, মিনতি করতে থাকে ভালো, নিজেকে ভালো করার জন্য, এবং আল্লাহ পাকও যাতে যাতে তাকে সাহায্য করেন, মদত করেন। তো এই নামাজ, যে নামাজের মধ্যে বান্দা আল্লাহর প্রতি এতটা নিজেকে নিবেদিত করে, উৎসর্গিত করে, আবার যখন আত্তাহিয়াত পড়ে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত, এর মর্ম কথা হলো যে হে আল্লাহ আমার জবানের কথা, আমার জবানের যত সুন্দর প্রশংসা, আমার জবানের আওয়াজ এবং কথা, এবং আমার অন্তরের সকল ভালোবাসা এবং শ্রদ্ধা, এবং আমাদের আমার দৈহিক যত ইবাদত বন্দেগি এবং আমার ধন সম্পদ সবটা একদম সিরেফ আপনার জন্য উৎসর্গিত। যে কোরআন শরীফে রব্বুল আলমিন যে বলছেন যে হে বান্দা তুমি বলো যে আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ এবং আমার জীবন, আমার মরণ সবটা সিরেফ আপনার জন্য। লিল্লাহি রব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, হে আল্লাহ এই সবই আপনার জন্য, এবং যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত এবং যারা আপনাকে আপনার হাতে নিজেকে নিজের জীবনটাকে কমপ্লিটলি পূর্ণাঙ্গভাবে একদম সঁপে দিল, আমি তাদের মধ্যে প্রথম সারিতে থাকব। আল্লাহ পাকের সামনে বান্দা এভাবে বলে, এবং এই প্রথম সারিতে থাকার জন্য আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন কোরআনে পাকে, বরং নির্দেশ দিতেছেন তুমি এভাবে করবা এবং এভাবে থাকবা, এভাবে চলবা, এভাবে বলবা, এটা আল্লাহ পাকের পছন্দের জিনিস। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমন ভাবে দীন বুঝতেন, কোরআন বুঝতেন, হাদিস বুঝতেন যে যেটা কল্পনা করা যায় না, তারা আল্লাহ পাকের ইশারার উপর জীবনটাকে উৎসর্গ করে দিতেন। এখন তো মুসলমানরা ভালো থাকতে চায়, মুসলমানরা ভালো হইতে চায়, কিন্তু যারা মুসলমানদের মধ্যে যারা ভালো থাকতে চায়, ভালো হইতে চায়, অন্যদেরকে ভালো বানাইতে চায়, তাদের মধ্যে অধিকাংশই লক্ষ্য করা যায় নিজের আবেগের উপর তারা চলাকে দীন মনে করে, নিজের যা বুঝে আসছে, নিজের ইচ্ছা, নিজের মর্জি, নিজের পছন্দ এবং নিজের নির্ধারিত একটা পথ, এটাকে তারা দীন মনে করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের চরিত্র ছিল রব্বুল আলামিন কি বলেন সেটা জানা, সেটা দেখা, সেটা শোনা, সেটা বুঝা, এবং নিজের মনের চাহিদা বিপরীত থাকা সত্ত্বেও আল্লাহ পাকের মর্জিটা এবং চাহিদাটাকে অবশ্যই পূর্ণ করে দেওয়া, এটাকেই তারা দীন মনে করতেন। কিন্তু এখন আমাদের সময় দিন ওয়ালারাও অধিকাংশই দিনের ব্যাপারে যে নিজের খেয়ালের পূজা করতে অভ্যস্ত হয়ে পড়ছেন, নিজের খেয়াল, নিজের খুশি, নিজের জজবা। এই কারণে মুসলমানে মুসলমানের দূরত্ব, দুই মুসলমান, দশজন মুসলমান নামাজ পড়তে আসলে দশজনের দশ রকমের খেয়াল, দশ রকমের লক্ষ্য, দশ রকমের চলার পথ। এটা শুধু এই কারণে যে মুসলমানরা এখন খালেস তাওহীদ, খালেস সুন্নত, খালেস শরীয়তের উপরে অটল জিন্দগির বদলে নিজ নিজ পছন্দের পথে চলতে অভ্যস্ত হয়ে পড়ছে। আল্লাহ পাক মুসলমানদেরকে এই অবস্থা থেকে মুক্তি দান করেন। আমার প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরামকে যে আল্লাহ পাক যে পবিত্র কোরআনে বলছেন, ওয়া ফী যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, যে কোরআন শরীফে রব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন যে তোমরা আমাকে খুশি করার কাজে প্রতিযোগী হইয়া দেখাও তো আমাকে, যে জান্নাতের পথে প্রতিযোগী হও, হেদায়েতের পথে প্রতিযোগী হও, সেটা আমি দেখতে চাই। তো হযরত আবু বকর সিদ্দিক, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যেও সারা জীবনই প্রতিযোগিতা ছিল। হযরত উমর হযরত আবু বকর চাইতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম নামাজ, যেরকম রোজা, যেরকম আমল, যেরকম ইবাদত, তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত, জিকিরুল্লাহ, দোয়া, মুনাজাত করেন, একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বাধিক নিকটবর্তী হয়ে আমি করব সেসব। হযরত আবু বকরের মধ্যে এই প্রেরণা প্রচণ্ডভাবে ছিল, এতটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একদম কাছাকাছি ছিলেন সবচেয়ে বেশি তিনি। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা উপলব্ধি করতেন যে হযরত আবু বকর সকলের চেয়ে অগ্রগামী। হযরত উমর প্রতিযোগিতা করবেন কার সঙ্গে? প্রতিযোগিতা করতে হয় তো বড় কারোর সাথে, না যে বারবার ঠকে আর বারবার পরাজিত হয় তার সঙ্গে কিসের প্রতিযোগিতা? খেলে যে ময়দানে, তো তাদের সঙ্গে খেলে যারা বিশ্বের নাম করা খেলোয়াড়, বিশেষজ্ঞ, যারা খেলায় জায়গায় জায়গায় এমনি ফেল করতে থাকে, ফেল মারতে থাকে, তাদের সঙ্গে খেলে কে? তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরের কারো নবী হওয়া সম্ভব হলে নিঃসন্দেহে উমর নবী হইতেন। এত বড় হওয়া সত্ত্বেও হযরত উমর সারা জীবন হযরত আবু বকরের সঙ্গে প্রতিযোগিতা করতেই থাকতেন, সারা জীবনে প্রতিযোগিতা করতেন। তাদের কোরআনে পাকের বুঝ কেমন ছিল, দ্বীনের বুঝ কেমন ছিল? আল্লাহ পাক জাল্লা জালালু আমরা ওয়ালু আমাদেরকে দ্বীন ইমানের ক্ষেত্রে অগ্রগামিতার তৌফিক দান করেন এবং সকল ভুল পথ পরিহারের তৌফিক দান করেন। মুসলমানদেরকে ভাই ভাই হিসেবে জানার তৌফিক দেন, যে মুসলমানকে শত্রু মনে করে ইমানি জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয় থেকে সে খালি হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে। মুসলমানকে আপন মনে করা চাই, মুসলমানকে ভাই মনে করা চাই। যেই মুসলমানের মধ্যে আমলের কমি আছে সে কাফের তো না, ইহুদি তো না, খ্রিস্টান তো না, সে তো আমার মুসলমান ভাই, হোক তার মধ্যে হাজার ত্রুটি, কিন্তু আমার ভাই তো। কারো ভাই যদি এরকম ল্যাংড়া হয়, লুলা হয়, আরেকটা ভাই যদি কানা হয় বা আন্ধা হয়, আরেকটা ভাই যদি বয়রা হয়, তো তাই বলে সে তাকে আপন ভাই মনে না করে যারা সুস্থ সুন্দর অন্য মানুষের সন্তান তাদেরকে আপন ভাই মনে করবে? এবং বাবার মৃত্যুর পরে যখন সম্পত্তি ওয়ারিশানা ভাগ করবে, তখন কি অন্য সুন্দর লোকদেরকে দেখে দেখে নিজের বাবার সম্পত্তি ভাগ করে দিয়ে দিবে যে তোমরা এগুলি নিয়ে যাও, আমার ভাইরা একটা মোরা, একটা কালা, একটা কানা, একটা আন্ধা, একটা লুলা, একটা ল্যাংড়া, এগুলো দেওয়া যাবে না, এরকম কি কেউ মনে করবে? মা বাপের সূত্রে যারা নিজের আপন জন, আপন ভাই বোন, তো সম্পত্তি তো তাদের মধ্যেই ভাগ করা হবে, তাদেরকে এতটা আপন জানা হয়। তো সারা দুনিয়া যত রকমেরই দাপটওয়ালা হোক না কেন, কিন্তু মুসলমান তো যার মধ্যে ইসলাম আছে, ইমান আছে, তাকে ভালোবাসা চাই, তাকেই মহব্বত করা চাই, তাকেই অগ্রাধিকার দেওয়া চাই। এটা ইমানের অবিচ্ছেদ্য এবং অবিচ্ছিন্ন একটা গুণ, বৈশিষ্ট্য। কোন মুসলমানের ভিতর থেকে এই গুণটা কোশ্চিন কালো দূরে সরার প্রশ্নই উঠে না। মুসলমান তো মুসলমানকে আপন জানবে, ভাই মনে করবে, এতটাই বিষয়টার গুরুত্ব দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি বলছেন আল মুমিন المؤمن كالبنيان اے مسلمان رات ایمان والا تو একটা বিশাল প্রাসাদের মতো একটা বিল্ডিং এর মতো ইয়াশুদ্দু বাযহু বাযান যে একটা বিল্ডিং এর প্রতিটি অংশ আরেকটা অংশকে শক্তি যোগান দেয় একটা অংশ আরেকটা অংশকে সহায়তা করে শক্তি যোগান দেয় যদি ইটগুলো যে একটা আরেকটার সঙ্গে একদম কমপ্লিটলি ফুললি যথেষ্টভাবে পূর্ণাঙ্গভাবে কানেক্টেড না থাকে একদম মানে শক্ত মজবুতভাবে আরেকটা একটা আরেকটাকে ধরে না থাকে ধরে না রাখে আরেকজনের সঙ্গে জড়ায় থাকা জড়ায় রাখা এভাবে যদি না করে তাহলে বিল্ডিং এর প্রতিটি ইট যদি মনে করে না তোমার দরকার নাই আমার আমি আমার মতো চলি আমি আরেক দিকে ছুটলাম এই বিল্ডিং থাকবে ভাঙা চুরমার হয়ে যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতির এবং মুসলিম সমাজের মুসলিম বিশ্বের ঐক্য এত গুরুত্বপূর্ণভাবে বর্ণনা করছেন যে একটা বিল্ডিং এর প্রতিটি ইট আরেকটা ইটের সঙ্গে নিজে যেরকম জুড়ে থাকে আরেকজনকে জড়ায় রাখে প্রত্যেক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে এইরকম ঘনিষ্ঠভাবে থাকবে যদি এমনটা হয়তো সারা বিশ্বের মুসলমানদের চরিত্র এবং গুণ এবং বৈশিষ্ট্য তাহলে আজকে বিশ্বের অবস্থা কি হইতো সারা দুনিয়া মুসলমানদের সৌন্দর্য দেখতে দেখতে হতবাক হইতে থাকতো এবং নিঃশব্দে এই সুন্দর ইসলামের প্রতি মানুষ আগে আসতে থাকতো আমরা দিন প্রচার করি ইসলাম প্রচার করি কিন্তু আমি নিজে ইসলামওয়ালা হইলাম কোথায় মানুষদেরকে আমরা সৎ পথে আসতে বলি কিন্তু আমি সৎ হলাম কোথায় মানুষদেরকে অপরাধ ত্যাগ করতে বলি কিন্তু আমি নিজে অপরাধ ত্যাগ করলাম কোথায় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন ঈমান যখন আসে ভিতরে ঈমান যখন জাগে ভিতরে তো লাখো কোটি সূর্যের আলোর চেয়ে একজন মুসলমানের অন্তরাত্মা জীবন এবং চরিত্র আরও বেশি দীপ্ত আলোকিত হওয়া চাই যখন ঈমান ভিতরে জাগে সূর্যের আলোকে সে হার মানায় দেয় ঈমানের আলো এত বেশি কারণ ঈমানের সম্পর্ক ডাইরেক্ট রব্বুল আলামিনের সঙ্গে ঈমান এমন এক নূরানি রিশতা এমন এক নূরানি বন্ধন যেটা আল্লাহ পাকের জাতের সঙ্গে তার বন্ধন আল্লাহ পাকের মহান সত্তার সঙ্গে তার বন্ধন এই বন্ধন তো অন্য কারণে কোনো মাখলুকের কোনো সৃষ্টির নেই এক বুজুর্গ বলছে যে ইত্তিসালে বে তাকাইয়ুব বে কিয়াস হাস্তে রব্বুন নাস রা বা জানে নাস যে আল্লাহ পাকের সঙ্গে একটা গোপন বন্ধন যেটা কল্পনাও করা যায় না বুঝে আসার মতো না এমন একটা গোপন বন্ধন আল্লাহর সত্তার সঙ্গে আছে প্রতিটি বান্দার প্রতিটি মানুষের যে সেই এত বড় সম্পর্ক এবং বন্ধন সেটা তো কোনো সূর্যেরও নয় চন্দ্রেরও নেই মানে আল্লাহর সঙ্গে যে যতটা কাছাকাছিত্ব যতটা নিবিড়তা ঘনিষ্ঠতা একটা একজন মানুষের থাকে বিশেষ করে একজন মুমিনের থাকে সেটা আর কারো থাকতে পারে না তাহলে সেই মুমিনের অন্তরাত্মা জীবন কত আলোকিত কত সুন্দর কত সুশৃঙ্খল কতটা বেশি সৎ স্বচ্ছ পরিচ্ছন্ন পরিমার্জিত উজ্জ্বল দীপ্ত হওয়া উচিত কিন্তু সেক্ষেত্রে আমরা কতটুকু অগ্রসর আর কতটুকু পিছনে আমরা নিজেরা নিজের বিষয় বুঝতে পারি না আমি নিজের জীবনকে লক্ষ্য করলে যে আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি মানুষের প্রতি কতটুকু সুধারণা আমার অন্তরে পোষণ করি কয়জনকে আমি শ্রদ্ধার নজরে দেখি কয়জনের প্রতি আমি সম্মান প্রদর্শন করি কয়জনকে আমি মহব্বতের নজরে দেখি আর কতজনের প্রতি আমি অশ্রদ্ধা করি কতজনের প্রতি আমি তিরস্কার করি কতজনের প্রতি আমি হিংসা পোষণ করি কতজনের কল্যাণ আমি কামনা করি কতজনের ক্ষতি আমি কামনা করি কতজনের সম্মান আমি কামনা করি কতজনের অসম্মান আমি কামনা করি কতজনের সফলতা আমি কামনা করি আর কতজনের ধ্বংস বরবাদি অপদ লাঞ্ছনা আমি কামনা করি এইটা ভিতরে চিন্তা করলে তখন নিজের নিজের কাছে ধরা পড়বে আমি কোন স্তরের মুসলমান যদি আমি একদমই নম্বর ওয়ান পহেলা যারা প্রথম সারের মুসলমান তাদের মধ্যে হই তো তাদের তো চরিত্র এই যে রসুল কোরআন শরীফে মহা রব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাযলান মিনাল্লাহি ওয়া রিযওয়ানা সীমাহুম ফী উজুহিহিম মিন আসারিস সুজুদ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে মুহাম্মদ তো আমার রসুল আর তার সঙ্গে যারা থাকেন তার সাহাবায়ে কেরাম মাহু তার যারা সঙ্গে যারা তার সঙ্গে তাদের চরিত্র এবং জীবন হলো যে যারা কাফের মুশরিক আল্লাহর দুশমন তারা সবাই সে কাফের মুশরিকরা এই এই মুমিনদের দুশমন আল্লাহর দুশমন মুমিনের দুশমন আর আল্লাহর দোস্ত মুমিনের দোস্ত হ্যাঁ যে শুভাকাঙ্ক্ষী আল্লাহ পাক তো একজন মুমিনের পহেলা চরিত্রই বয়ান করলেন, পহেলা বৈশিষ্ট্য এই বয়ান করলেন। এতে বোঝা যায় ঈমান মানুষকে, ঈমানের সূত্রে মানুষ যখন আল্লাহর হয় যার মধ্যে ঈমান আছে তাকে আপন মনে করে, তাকে প্রিয় মনে করে। এবং আল্লাহ পাক বলেন যে তারাহুম রুকআন সুজ্জাদা, তাদেরকে তোমরা দেখলে দেখবা যে এই নামাজে মশগুল, এই রুকুতে একদম নিবিষ্ট, একদম সেজদাতে বিভোর হয়ে আছেন। তাদের নামাজ এবং রুকু এবং সেজদা দেখার মতো, উপভোগ করার মতো এমনটা তারা নামাজ পড়তে থাকেন। আর আমাদের নামাজ কেমন? উপভোগ করার মতো উঠাউঠি, বসাবসি, ছুটাছুটি। আমাদের অনেকের অবস্থা এমন হয়, হ্যাঁ অনেকে মাশাআল্লাহ সুন্দর নামাজও পড়েন, কিন্তু অন্তরাত্মা যার কুরুষ কালিমায় আক্রান্ত তিনি নামাজ পড়বেন কত সুন্দর করে? এজন্য ভিতরটাকে পবিত্র করা তো আগে জরুরি। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে তোমার ধন সম্পদ শক্তি ক্ষমতা এগুলো কোনো কিছু কাজে লাগবে না, কাজে লাগবে একটা সুন্দর নির্দাক অন্তর। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম নিয়ে যারা আসবে কিয়ামতের মাঠে তো তারা হবে সফল কাম, কামিয়াব। কলবে সালিম কি? যে কামিল তৌহিদ, কামিল ঈমান, নূরে পরিপূর্ণ ঈমান থাকে অন্তরে, যার কারণে অন্তর একদম নূরে আলোকদীপ্ত থাকে। কলবে সালিম যার মধ্যে কোনো দাগ নাই, যার মধ্যে কোনো কালিমা নেই, সেটা হলো কলবে সালিম। অমুক আমার, আমাদের অন্তরে যদি অহংকার থাকলো, আমি কিছু, আমি বড়, আমাদের অন্তরে হিংসা থাকলো, অনেকের ভালো এবং হিত এবং সম্মান এবং উন্নতি এবং সাফল্য আমার সহ্য হয় না, তার পতন আমি কামনা করি, এটাকে হিংসা বলে। এটা থাকলে তো অন্তর কলবে সালিম হলো কিভাবে? কলবে সালিম নির্ধাক, নিখুঁত, নির্দোষ অন্তর আমার অর্জন হলো তাহলে কোত্থেকে? আমি দুনিয়ার প্রতি মোহান্বিত, বাইরে দেখলে আমাকে ফেরেশতা মনে হয় কিন্তু ভিতরে ভিতরে হারাম দুনিয়া কামানোর জন্য অস্থির, যে জায়েজ না জায়েজ হালাল হারামের পার্থক্য নাই, এবং কার সম্পদ হরণ করলাম, কাকে ঠকাইলাম এটার চিন্তা নাই, আমার সম্পদ যাতে বাড়ে, আমার বিল্ডিং যাতে বড় হয়, আমার হিসাবটা যাতে ভারী হয়, এই চিন্তায় যে বিভোর থাকে, কিন্তু সততা স্বচ্ছতার উপরে সে কায়েম থাকবে কিভাবে? ন্যায় এবং ইনসাফের মধ্যে সে টিকে থাকবে কিভাবে? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করে। তো তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ, তারা রিজিক চান মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট। ফাযল, রিজিকের নাম দিছেন কোরআন হাদিসে আল্লাহ এবং রাসূল ফাযলান। যেমন মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক, এ ফাযলুন মানে হে আল্লাহ আমরা চাই আপনার অনুগ্রহ, মানে আমি তো নামাজ পড়লাম এখন বাইরে যাই, তো দুনিয়াতে আমার বাঁচতে হবে, টাকা পয়সা দরকার, রিজিকের দরকার। রিজিক বলতে বোঝায় ভাত, কাপড়, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা, এই জীবনে চলার পথে যা দরকার, যা যা দরকার সবটার একদম এই সম্মিলিত যৌথ নাম হলো রিজিক। মানুষ রিজিক বলতে খালি মনে করে খাওন দন, ভাতের কথা বেশি মনে হয়। এক দোকানের নামই দেখলাম, হোটেলের নাম খাওন, তো অনেক হাসলাম যে আলেম নামই দিছে খাওন। গরম রাখো কিছুক্ষণ ডাইকে ফেলে দাও। হ্যাঁ, আল্লাহ আপনার তরফ থেকে আমাকে দেন একদম পিওর, একদম পবিত্র। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা আই ইনকামের কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করে কিন্তু সততার সাথে, স্বচ্ছতার সাথে, নির্ভেজাল ভাবে ব্যবসা করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মানুষগুলো, এই সৎ ব্যবসায়ীরা, স্বচ্ছ ব্যবসায়ীরা আল্লাহ পাকের নিকট এত দামি, এত পছন্দনীয়, এত গুরুত্বপূর্ণ যে কাল কিয়ামতে আল্লাহ পাক নবী রাসূলদের সঙ্গে, সিদ্দিকিনের সঙ্গে তাদেরকে হাশরের মাঠে স্থান দান করবেন। তো নবী রাসূলদেরকে হিসাব হবে, সিদ্দিকিনের হিসাব হবে, কড়াইকান্তিতে হিসাব হবে, করবে, তাদের তো আল্লাহ পাক বলবে যে তোমরা আর কি, যাহ চলো সোজা জান্নাতে। তো যারা সৎ ব্যবসায়ী, যারা সৎ ব্যবসায়ী, অসৎ পথ পরিহারকারী ব্যবসায়ী, স্বচ্ছ ব্যবসায়ী, তো তারা কাল কি আমাদের এত বড় মর্যাদার অধিকারী হবেন। এজন্য ইসলামে, ইসলাম ব্যবসা বাণিজ্যকে নিরুৎসাহিত করে না। অনেকে এমনভাবে ইসলামের কথা বলেন যে ব্যবসায়ীরা সব মনে হয় কতগুলো দুনিয়াদার, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। মুসলিম ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলে মুসলমানরা তো যাবে কোথায়, সব বিদ্রোহীদের কাছে যাওয়া লাগবে। এজন্য মুসলিম সমাজের এক মহান বৈশিষ্ট্য এবং সৌন্দর্য হলো যে মুসলমানরা ব্যবসা বাণিজ্যে লিপ্ত, জড়িত, যাতে করে মুসলিম মুসলমানের জরুরত মুসলমানদের কাছ থেকে পূরণ হইতে থাকে। মুসলমান যখন এক মুসলমান ভাইয়ের দোকানে যাবে, দেখলা আসসালামু আলাইকুম বলবে, তিনি ওয়ালাইকুম সালাম বলবেন, একটা ইসলামের আমল, দুজনই জান্নাতের আমলের সুযোগ পেলেন। এবং একজন মুসলিম ব্যবসায়ী যখন একজন মুসলিম ব্যবসায়ীর কাছে ব্যবসা করবেন, তো এক মুসলমান ভাইয়ের কাছে দিলেন আর মহব্বতের সাথে, তিনি তাকে মহব্বত করলেন, তিনি তাকে মহব্বত করলেন, এক মুমিন আরেক মুমিনকে মহব্বত করলে, এত বড় আমল এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি নিজের ঘর থেকে বের হয় আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে, তাহলে সারা রাস্তায় 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো মুসলিম সমাজে যে ইসলাম, ইসলামের যে ব্যবসায়ের তরিকা, এটা চিন্তা থাকবে কেমনে যদি মুসলমান ব্যবসায়ী না থাকে? এজন্য ব্যবসা বাণিজ্য করা আদৌ কোনো দোষের বিষয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অন্তত 10-20 জনও জিন্দা থাকলে মুসলমানদের এইরকম ভুলের মধ্যে পড়ার সম্ভাবনা আরও কমে যেত, এই সমস্যা আরও আরও বেশি লাঘব হইতো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সকলে মসজিদে নববীতে বসে থাকতেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো ব্যবসা বাণিজ্য করতেন, কেউ ক্ষেতের মধ্যে কাজকাম করতেন, কেউ বাগ বাগানে কাজকাম করতেন, সবটা ছিল তাদের, বাগ বাগান ছিল, ক্ষেত ছিল, দোকান পাট ছিল। দেখা গেল যে এক দোকানে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, মানে ব্যবসা বাণিজ্যের অবস্থা এমন ছিল যে দোকানে গেল তখন একদম শ্রেষ্ঠ ফেরেশতাদের নজরে যারা ঈর্ষণীয়, এরকম মানুষদেরকে দেখা যেত দোকানের মধ্যে বসা। কোন দোকান যদি এমন হতো যে দোকানে হাফেজ হুজুর বসা, বললেন কি আপনার লুঙ্গি লাগবে না শাড়ি, শুনতেছেন প্রিয় বন্ধুরা? সেই দোকানের অবস্থা কি হইতো এবং সেই দোকানের গ্রাহকদের অবস্থা কি হইতো? কোন দোকানে গিয়া কেউ হাজির হলো, দেখলো যে বড় পীর জিলানি বসা, বলবে বাবা কি তোমার দই লাগবে না মিষ্টি লাগবে, শুনতে নাকি চিনি লাগবে না, আখের গুড় লাগবে না খেজুরের গুড় লাগবে। তো মানুষের কি অবস্থা হইতো? একদিকে ব্যবসা ব্যবসা করতো, আর একদিকে এক আল্লাহওয়ালাকে দেখা তার ইমান তাজা হইতো। এক আল্লাহওয়ালাকে দেখার দ্বারা ইমান তাজা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিসে, পুছিতে আল্লাহ পাক বলেন যে ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়্যা, যে বান্দারা আমার জন্য আপোষে মহব্বত করে তাদের উভয়ের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর মহব্বত যার জন্য ওয়াজিব হয়ে যায় তার ঠিকানা কি জান্নাতে হয় না জাহান্নামে হয়? এতে এই হাদিসে কুদসি থেকে প্রমাণ হয় আলে মুলামা আল্লাহওয়ালা যারা, খাঁটি নায়েবে রাসূল এবং আল্লাহওয়ালা লোক যারা, এবং সাচ্চা ঈমানওয়ালা যারা, তাদের সঙ্গে যারা আপোষে মহব্বত রাখে তারা উভয়ে আরামসে জান্নাতে চলে যাবেন। হ্যাঁ, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন যে আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, কোথায় ওই সকল লোকেরা যারা একজন আরেকজনকে ভালোবাসতো আমি আল্লাহর জন্য, আজকে ওদেরকে আমার খাস রহমতের ছায়া দিব, আরশের ছায়া দিব, যখন আজকে আর কোনো ছায়া নেই, কোনো আশ্রয় নেই, আমার স্পেশাল আশ্রয় ওরা থাকবে। তো এদের বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন, কোনো হিসাব কিতাব নেই, অন্যদের হিসাব হচ্ছে আর তাদের হিসাব কিতাব ছাড়াই চলো তোমরা জান্নাতে যাও, কেউ এখানেও আরাম করো সেখানেও আরাম করো। এত বড় এই হাসরের ময়দানে সুবিধা লাভের জন্য যে আমলটা এখানে করতে হবে সেটা হলো কোনো মুসলমানকে, কোনো আল্লাহওয়ালাকে মহব্বত করা। যাই হোক, তো সাহাবায়ে কেরামের শানকে আল্লাহ পাক কোরআনে পাকের আয়াতে বর্ণনা করছেন আশ্চর্যভাবে। কি আজব যে এক একটা কথার উপরে দৃষ্টি একদম স্থির হয়ে যায়, নিবদ্ধ হয়ে যায়, যে ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ ওয়া রিযওয়ানা, সর্বক্ষণ তারা আল্লাহর সন্তুষ্টির তালাশে ব্যস্ত, সর্বক্ষণ। কিন্তু রিজিকের তালাশ এর পাশাপাশি আল্লাহর সন্তুষ্টির তালাশ, দুইটাকে আল্লাহ পাক মিলে বলছেন। তার মানে দুনিয়ার কাজে যাওয়ার পরও আল্লাহকে তারা ভুলেন না, এক মুহূর্তের জন্য রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। অন্য আয়াতে যেটাকে আল্লাহ পাক এভাবে বর্ণনা করছেন যে আল্লাহর বিশিষ্ট বান্দারা তো এমন হন, কোনো ব্যবসা বাণিজ্য বেচা কিনা কিছুই আল্লাহ থেকে তাদের গাফেল করতে পারে না, দূরে সরাইতে পারে না। তারা যে আল্লাহর জন্য বিগলিত, একদমই আল্লাহ পাকের সামনে নিজেকে মিটাইয়া দিছেন, আল্লাহর মহব্বত আর আল্লাহর বন্দিগি যে তাদের জিন্দগি, তো তাদের সে হৃদয়ের বিনয় এবং আব্দিয়ত সেটা নূর তাদের চেহারাতে ফুটতে থাকে, চেহারা সেই নূরে দেদীপ্যমান থাকে, উজ্জ্বল থাকে, সুন্দর থাকে। কালো বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনুর চেহারা নূরে ঝলমল ঝলমল করতে থাকতো সর্বক্ষণ, নূরে সর্বদা ঝলমল করতে থাকতো, ঝলমল ঝলমল করতে থাকতো। তো প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমানের ভিতরে ঈমান তো থাকে, এজন্য হাজারো ভুল ত্রুটি সত্ত্বেও মুমিনের চেহারার মধ্যে ঈমানের নূর ফুটে ওঠে। হ্যাঁ, যদি তার নেক আমল বাড়ে, তাকওয়া বাড়ে, সুন্নত বাড়ে, মহব্বত বাড়ে, দিনের দিনের কাজ বাড়ে, দিনের আমল বাড়তে থাকে, তো তখন সেই নূর আরও বাড়তে থাকে। যাই হোক, তো ইসলামের অনেক আমল, নামাজ এক আমল, হ্যাঁ না, রোজা এক আমল, হজ এক আমল, জাকাত এক আমল, তেলাওয়াত এক আমল, জিক্রুল্লাহ এক আমল, দোয়া এক আমল, মুসলমান ভাইদেরকে ভালোবাসা এক আমল, আল্লাহর মহব্বতের যারা তাদেরকে মহব্বত একটা আমল, আল্লাহর শত্রু যারা তাদেরকে শত্রু ভাবা এটা একটা আমল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তওবা করা একটা আমল, ইস্তেগফার করা একটা আমল, দুরুদ শরীফ পড়া একটা আমল। অনুরূপভাবে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানওয়ালা তারা আল্লাহর জন্য ভীষণ মহব্বতওয়ালা। এই আল্লাহর জন্য ভীষণ মহব্বতওয়ালা হওয়া এটা একটা মস্ত বড় আমল। কোন আমলকে ভারী করে যখন অন্তরে আল্লাহর মহব্বত ভীষণ হয়, তখন আমরা নামাজ পড়ি, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়তেন, হযরত উমর, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তারাও নামাজ পড়তেন, কিন্তু আমরা নামাজে দ্বারা আল্লাহর মহব্বতের সাথী, কিন্তু তাদের অন্তরে আল্লাহর মহব্বত কতটা ছিল, তো তারা যে নামাজে দাঁড়াইতেন, তো তাদের নামাজ এতটা ভারী হতো যতটা আল্লাহর মহব্বত তাদের অন্তরে ছিল। তো আমরা যদি সেই অন্তরে মহব্বত অর্জন করি, তো আমাদের এক এক আমল এরকম ভারী হবে, যে নামাজ বড় ভারী হবে, তখন জিকির ভারী হবে, তেলাওয়াত ভারী হবে, দোয়া মোনাজাত ভারী হবে, দিন প্রচারের আমল, দিনের খেদমত ওয়াজ নসিহত, এক একটা আমল ভারী হবে। তো দিনের আমল অনেক দামি এবং ভারী হওয়ার জন্য জরুরি অন্তরে আল্লাহর মহব্বত ভীষণ পয়দা করা। আর আল্লাহর মহব্বত ভীষণভাবে অর্জন হওয়ার দুইটা পথ, একটা হলো যে দুনিয়া যতই হারাম পথে ডাকতে থাকুক, যুদ্ধ করে দুনিয়ার সঙ্গে নিজে আল্লাহর হুকুমের উপর অটল থাকা, যেটার নাম মুজাহাদা। আর একটা হলো কোরআনের পরিভাষা, ওয়াকুনু মা সাদিকিন, সাচ্চা আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালা যারা তাদের সঙ্গে উঠা বসা রাখা, মহব্বত রাখা। এই দুইটা কাজ করলে, আরো আছে এই মৌলিকভাবে দুইটা কাজ করলে, তখন আল্লাহর মহব্বত তার অন্তরে ভীষণ পয়দা হয়, অত্যন্ত সিরিয়াস ভাবে পয়দা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বত খুব দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ رب العالمين صلى الله على نبينا محمد صلى الله عليه وسلم।
তরজুমান আকাবির আরিফ বিল্লাহ শাইখুল হাদিস শাইখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহু এর বাংলা উর্দু প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিয়মিত নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপে পাওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 01715818970 মুফতি শহীদুসালাম কাসিমি। লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd, স্পেলিং mixlr.com/khanqah-bd, অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম, ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বরকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।